এখন বক্তৃতা রাখবেন বৈজ্ঞানিক যুক্তি প্রমাণের আলোকে খোদার অস্তিত্বের প্রমাণ, এই বিষয়ে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় ডক্টর জাহেদ খান সাহেব, যিনি কাসা বোর্ডের চেয়ারম্যান।
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير. Mr. Chairman,
সভা সভাপতি সাহেব, ভদ্রমহিলা মহোদয়গণ, আজকের পৃথিবীতে এমন একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে জলসায় বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য একটি সম্মানের বিষয়। বক্তৃতার বিষয়ে বিজ্ঞান ও যুক্তি প্রমাণের আলোকে খোদার অস্তিত্বের প্রমাণ। আমি আশা রাখি যে আমি আমার ন্যস্ত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করব, যদিও আমি কোনো বিজ্ঞানী নই বা কোনো দার্শনিক নই বা এর দ্বার কাছেও আমি নই। যাই হোক, ভদ্রমহিলা মহোদয়গণ, খেলাফতের এমনই আশিস যে আমি যখন আমার শঙ্কার কথা আমাদের প্রিয় ইমাম আয়াতুল্লাহ তাআলা বিনাসুল আজিজকে জানালাম, তিনি তৎক্ষণাৎ আমাকে উপদেশ দেন এবং আশ্বস্ত করেন এবং আমার মনের ভীতি দূর করেন। সত্যিকার অর্থে ইসলামের খলিফা এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন যে এই বিষয়ের প্রতি আজকে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করার ভ্রষ্টতা সমাজে বিস্তার লাভ করছে। আপনারা যদি দেখুন, আপনারা যদি পৃথিবীর সার্বিক অবস্থা অবলোকন করেন, তাহলে দেখবেন এটি একটি দুর্যোগপূর্ণ সময় পার করছে। হোক সেটি রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয়, রোগের প্রাদুর্ভাব, মানুষের তৈরি করা দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোন দুর্ঘটনা, পৃথিবী আজ দুঃখ কষ্টে জর্জরিত। কেন এমনটি ঘটছে? অন্যদিকে আমরা দেখি মানুষ অসাধারণ উন্নতি করে চলেছে। মানুষ এই ধরা পৃষ্ঠে প্রায় 40 লক্ষ বছর যাবৎ বসবাস করছে, কিন্তু যদি আমরা বিগত গুহানিবাসী মানব সভ্যতা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত দেখি, তাহলে মানুষের অসাধারণ অগ্রগতি পরিলক্ষিত হয়। কিন্তু এই উত্তরোত্তর উন্নতির সাথে যেটি অর্জন করা সম্ভব হয়নি সেটি হল শান্তি ও সৌম্য বা স্থিরতা। মানুষ দাম্ভিক এবং সেই ও সত্তাকে অস্বীকার করে যে অতীব শক্তিশালী এবং সম্পূর্ণ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং এর মাঝে বিচরণমান সমস্ত কিছু। মানুষ পূর্বেও সন্দেহপ্রবণ ছিল। পবিত্র কোরআনে 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি সেই আল্লাহ সম্বন্ধে সন্দেহ পোষণ করো যিনি আকাশসমূহের ও পৃথিবীর সৃষ্টিকর্তা? আজকে দুনিয়াতে সর্বত্র ক্রমবর্ধমান হারে, এমনকি দুঃখের সাথে বলতে হয়, মুসলমান বিশ্ব প্রশ্ন উঠায় এবং সর্বশক্তিমান খোদার অস্তিত্বকে অস্বীকার করে। ইতিহাস থেকে জানা যায় আমাদের পূর্বীয় মানুষ এমন ফাঁদে আটকা পড়েছিল, তাদের কি করুণ পরিস্থিতি হয়েছিল। আজকে যারা সেই একই পথ অবলম্বন করছে তাদের পরিণতিও একই হবে। আমাদের প্রিয় ইমাম আজ আমাদের স্মরণ করে দিয়েছেন, আপনাদের এবং আমার দায়িত্ব মানব জাতিকে এই দুর্যোগ থেকে রক্ষা করা। হুজুর ব্যাখ্যা করে বলেছেন ইমাম মেহদী আলাইহিস সালামের ভাষায়, এটিই প্রকৃত ইসলাম। মানুষের দুটো দায়িত্ব রয়েছে, প্রথমত সৃষ্টিকর্তার প্রতি এবং তার সৃষ্টির প্রতি দায়িত্ব। এই আলোচনায় আমি বৈজ্ঞানিক ও যুক্তিপূর্ণ প্রমাণাদি পেশ করব যার মাধ্যমে খোদার অস্তিত্ব প্রমাণ করা যায়। সভাপতি সাহেব, আমি এখানে কোনো বিজ্ঞান পাঠ বা দর্শন শিক্ষার ক্লাস করাতে যাচ্ছি না। আমি নিশ্চিত যে স্কুলের এই পাঠ আমার মতো আপনাদেরও ইতি ঘটেছে। হিগস বোসন হেড্রন কোলাইডার আমি এখানে উল্লেখ করব না। এ বিষয়ে বিস্তারিত বলার আগে আমি সবাইকে এটি মনে রাখার অনুরোধ করছি যে বিজ্ঞান অথবা যুক্তিবিজ্ঞান আমাদের চারপাশের সব রহস্যের উত্তর দিতে পারে না, যেমনটি অতীতে বা বর্তমানে সম্ভব হয়নি, আর ভবিষ্যৎ সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান নেই। প্রতিষ্ঠিত মসিহ মাহমুদ আলাইহিস সালাম সত্যিকার অর্থে এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটি মানুষের ক্ষমতার বাইরে যে সে ঐশ্বরিক কর্মপন্থা আয়ত্ত করতে পারে, কেননা সেটি সাধারণ যুক্তি বুদ্ধিমত্তা এবং কল্পনার বাইরে। মানুষের সামান্য জ্ঞান নিয়ে গর্ব করা উচিত নয়, যদিও সে কারণ ও এর ফলাফল নিয়ে গবেষণালব্ধ একটি সিস্টেম কিছুটা হলেও আয়ত্ত করেছে, কিন্তু সেই জ্ঞান সীমিত। সেটি সমুদ্রের এক বিন্দু কণার মতোই লক্ষ্যভাগের এক ভাগ। সত্য হল এই যে আল্লাহ অসীম, তার কর্মকাণ্ড অসীম। খোদার এই প্রতিটি কর্মকাণ্ড হৃদয়ঙ্গম করা মানুষের ক্ষমতার বাইরে। তিনি সেটি লিখেছেন চশমায়ে মারিফাত বইয়ে। প্রতিষ্ঠিত মসিহ মাহমুদ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যতর ব্যাখ্যায় বলেছেন যে আমাদের মনে রাখা উচিত কোন বিষয়ের প্রতি জ্ঞানের অভাব থাকার মানে তো এই নয় যে সেটির অস্তিত্ব নেই। দেখুন কয়েকটি শব্দ দ্বারা কি প্রখর বিজ্ঞতার পরিচয় মেলে। মানুষের সৃষ্টি একটি বিশেষ ঘটনা, এ বিষয়ে কোন সন্দেহ নাই। সূরা আত-তিন এর পাঁচ নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই আমরা ইনসানকে সর্বোৎকৃষ্ট উপাদানে সৃষ্টি করেছি। সমস্ত প্রাণীকুলের মাঝে শুধু মানুষের পর্যাপ্ত বুদ্ধিমত্তা রয়েছে এবং সেজন্য সে বিভিন্ন নিদর্শন বুঝতে পারে এবং আল্লাহর অস্তিত্বকে অনুধাবন করতে পারে। অন্য হাদিসে কুদসি অনুযায়ী, এবং সেজন্যই আমি ছিলাম অজানা এক মণিমাণিক্যের ভাণ্ডার, আমি তখন নিজেকে প্রকাশ করার বাসনা করি, ফলস্বরূপ আমি সৃষ্টি করি, আমাকে তাদের মাঝে প্রকাশ করি, ফলে তারা আমাকে জানতে পারে। সভাপতি সাহেব, অনেক সময় সবচেয়ে সহজ যুক্তিযুক্ত পথে সবচেয়ে সহজ বোঝা যায়। আমি যদি আপনাদেরকে এই কলমটি দেখাই এবং প্রশ্ন করি এটা কোথা থেকে এলো, দুটি বিকল্প হতে পারে। হয় এটি জাদুর মাধ্যমে এখানে শূন্য থেকে হাজির হয়েছে, যেমন নিহিল ডিজনি কার্টুনে যেমনটি হয়ে থাকে, অথবা হ্যারি পটারের ফিল্মে, অথবা এটি কোনো বাহিরের শক্তি বা এজেন্সি তৈরি করেছে। এগুলোই তো যুক্তিপূর্ণ উত্তর হতে পারে। এমনটি ঘটে থাকে আপনাদের চারপাশের সব বস্তুর ক্ষেত্রে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, এমনকি একজন সাধারণ বেদুইনও এটি বুঝতে পারে। যখন তাকে খোদার অস্তিত্ব সম্পর্কে যুক্তি দিতে বলা হয়, সে তৎক্ষণাৎ বলে, যখন কেউ জঙ্গলে হাঁটার সময় উটের মলমূত্র দেখতে পায়, সে তখন বুঝতে পারে এ পথ দিয়ে উট চলাচল করেছে। তাহলে এই পৃথিবীর বিশাল গতিপথ, আকাশরাজি, তারা, তার সূর্য, চন্দ্র, তারা দেখে বুঝতে পারছেন না যে এদেরও একজন সৃষ্টিকর্তা রয়েছেন যেগুলোকে সৃষ্টি করেছেন। এটি একটি সাধারণ যুক্তির বিষয়। যা হোক, যারা নাস্তিক তারা পাল্টা প্রশ্ন করে বসে, তাহলে আল্লাহ যদি এসব সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এটি কোনো নতুন প্রশ্ন নয়, আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার প্রয়োজন নেই প্রশ্ন করার জন্য, কারণ এটা নতুন কোন প্রশ্ন নয়। এর হাদিসে উল্লেখ রয়েছে বুখারী শরীফ হাদিসে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ প্রশ্ন করা থামাবে না যতক্ষণ পর্যন্ত না তারা বলে, এই যদি আল্লাহ হয় যিনি সবকিছুর স্রষ্টা, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এখানেই মানুষের বোঝার ক্ষমতার সীমাবদ্ধতা ধরা দেয়। এটি আমাদের মনে রাখা দরকার, যখন আমরা সৃষ্টি নিয়ে কথা বলি তখন আমরা এমন একটি সৃষ্টির কথা বলছি যার শুরু রয়েছে, এবং যার শুরু রয়েছে তার একজন স্রষ্টাও রয়েছে। অপরপক্ষে আল্লাহ অনন্ত, যিনি সর্বদা বিদ্যমান, যার ফলে তার কোন স্রষ্টার প্রয়োজন নেই। বিশ্ব ব্রহ্মাণ্ড অপরদিকে তার শুরু রয়েছে বিজ্ঞান এটি বলে, এবং এই কারণে বা এই এবং যার জন্য তার একজন স্রষ্টা রয়েছে, এটি একটি মহাবিশ্ব তত্ত্ব সংক্রান্ত যুক্তি যে প্রতিটি জিনিসের জন্য একটি কারণ বিদ্যমান। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা এর চেয়ে আর অগ্রসর হতে পারেনি। মনে রাখা দরকার, আল্লাহর কোন শারীরিক অবয়ব নেই এবং কোন বাহ্যিক সীমারেখার মধ্যে সে সীমাবদ্ধ নয়। এই সীমাবদ্ধতার মাঝে মানুষের সিদ্ধান্ত নেয় যে কিভাবে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো যখন আমরা তাকে চোখে দেখতে পাই না, অথবা তাকে হাত দিয়ে স্পর্শ করতে পারি না, অথবা কান দিয়ে তাকে শুনতে পারি না। সত্যিকার অর্থে বিজ্ঞান এই যুক্তিকে খণ্ডন করে। এখানে যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা হয়তো জানবেনই না যে আমার উপর বিভিন্ন মৌলকণার বৃষ্টি বর্ষিত হচ্ছে, আমাদের চারপাশে রয়েছে প্রাকৃতিক বিকিরণের বিভিন্ন উৎস, হয়তো সেটি নব অথবা পার্থিব, আমরা একে দেখতে পারি না, কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলে দেয় যে এদের অস্তিত্ব বিদ্যমান। যাই হোক, বিজ্ঞান এমন সব যন্ত্র আবিষ্কার করেছে যার মাধ্যমে এসব শক্তির উপস্থিতি নির্ণয় করা যায়। যেমনটি আমি আগে বলেছি, আল্লাহকে আমরা কোন বাহ্যিক চৌহদ্দের মধ্যে আবদ্ধ করতে পারি না, যেমন ভাবে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন, দৃষ্টি তার নাগালে পেতে পারে না কিন্তু দৃষ্টির নাগালে নাগাল পেয়ে থাকেন। পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 104 নম্বর আয়াত এটি। আল্লাহ তার নির্বাচিত ব্যক্তির কাছে নিজেকে প্রকাশ করেন এবং এর মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দেখে অনুভব করি। প্রতিটি নবী এসেছেন, 124,000 পয়গম্বর হাজার হাজার বছরে আবির্ভূত হয়েছেন এবং তারা সবাই একই সংবাদ নিয়ে এসেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রসুল। তারা বিভিন্ন দেশে আবির্ভূত হয়েছেন বিভিন্ন সময়ে, তাদের ভাষা ভিন্ন ছিল এবং তারা একে অপরকে চেনেন না, একে অপরের সাথে যোগাযোগ ছিল না এবং একে অন্যকে প্রভাবিত করেনি, অথচ তাদের মধ্যে তাদের লক্ষ্য ছিল এক অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। সবচেয়ে শ্রেষ্ঠ নবী নবীকুল শিরোমণি যার কাছে নাজিল হয়েছেন সবচেয়ে উল্লেখযোগ্য গায়েবের খবর, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের উদ্দেশ্যে এই ঘোষণা করেন যে তাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে তিনি মানুষকে তার দিকে আহ্বান করেন। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল, তারা দাবি জানায় যে তিনি আকাশে গিয়ে কিছু অত্যাশ্চর্য জিনিস নিয়ে আসেন, তাহলে তারা মহানবী তখন বলেন যে তিনি তাদের মতো একজন মানুষ এবং তার কোনো অতি মানবীয় শক্তি নেই, তিনি অন্য মানুষের মতোই তার ক্ষমতা সীমাবদ্ধ। যদি তাই হবে এবং আসলেই তাই ঘটেছিল, তাহলে তিনি কিভাবে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস দিতে পেরেছিলেন? যখন দুনিয়ার কেউ এর আভাস ইঙ্গিত পায়নি, খোদা তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের গূঢ় রহস্য উন্মোচন করেছিলেন, বহু স্বনামধন্য বৈজ্ঞানিক পরে যা নিশ্চিত করেছেন। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে পারতেন না, এমনকি নিজের নামও লিখতে পারতেন না, আরব বিশ্ব তখন অন্ধকারে নিমজ্জিত এবং ভবিষ্যৎবাণীগুলো লিপিবদ্ধ করা হয়েছিল এমন সময় যখন কোনো মানুষের পক্ষে তখন এটি করা সম্ভব ছিল না, এমনকি সারা পৃথিবীর পক্ষে। যদি কেউ এগুলো পরীক্ষা করে তাহলে তাকে হতবাক হতে হয়, এত নির্ভুল হওয়া কিভাবে সম্ভব ছিল? আর এটিও পরিষ্কারভাবে একটি যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণ যে খোদা বিদ্যমান। পবিত্র কোরআন এসব ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ, তার মধ্যে যেগুলো পূর্ণ হয়েছে এর কয়েকটি আমি এখানে তুলে ধরছি আপনাদের সামনে। ৪১ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের চামড়া তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চামড়াকে কি জিহ্বা দেওয়া হয়েছিল যে সে আদালতে সাক্ষী দিতে পারে?
হার্সেল 1858 সালে এই উদ্দেশ্যে আঙ্গুলের ছাপ ব্যবহার করেন, আর ডিএনএ শনাক্তকরণ পদ্ধতি এর উপরে অর্থাৎ 1980 সালের দিকে আবিষ্কৃত হয়। এতে গালের বিভিন্ন অংশ থেকে বার্সেল সব এর একটি সব নেওয়া হয়, আর এভাবেই বিজ্ঞান 1400 বছর আগে করা ভবিষ্যৎবাণীর দাবি সুত্রায়ন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি পবিত্র কোরআনে এমন একটি সময় উল্লেখ করা হয়েছে যখন তখনকার সবচেয়ে যোগ্য বিজ্ঞানীও ডিএনএ সম্বন্ধে কোন দূরতম ধারণা রাখতেন না, এমনকি জিন ও কোষ সম্পর্ক না। গত শতাব্দীর মধ্যভাগে এসে অর্থাৎ 1953 সালের দিকে ডাবল হেলিক্সের গঠন করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জীবদের মধ্যে নতুন ডিএনএ অনুপ্রবেশ করানো হয় যার ফলে তার বৈশিষ্ট্য সমূহ আসবে। 1400 বছর পরে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। আমাদের জীবদ্দশায় আমরা তা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। পবিত্র কোরআন এমন সময়ের কথা ভবিষ্যৎবাণী করেছে যখন মানুষের কাছে দুই মহাসমুদ্রকে একত্র করার মতো প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নতি থাকবে। তিনি দুটি সমুদ্রকে মিলিয়ে দিয়ে উভয়কে একত্রীভূত করবেন। উভয়ের মাঝে এক প্রতিবন্ধক রয়েছে যা এরা অতিক্রম করতে পারছে না। বিজ্ঞানের একটি অভাবনীয় অর্জন হল পানামা এবং সুয়েজ খাল, যেগুলো যথাক্রমে 1914 এবং 1869 সালে তৈরি করা হয়। এরপর এই পৃথিবী ছাড়া উন্নত জীবনের সন্ধান খুঁজে পাওয়া রহস্য। পবিত্র কোরআনের 42 নম্বর আয়াতে 30 বলা হয়েছে আর আকাশসমূহ পৃথিবী সৃষ্টি এবং এ দুইয়ের মাঝে তিনি যেসব বিচনশালী বিচনশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন এসব তার নির্দেশনার অন্তর্ভুক্ত এবং তিনি যখনই চাইবেন এদের অন্তর্ভুক্ত করতে পুরোপুরি সক্ষম। বিজ্ঞানীরা এর সন্ধানে শতাব্দীর পর শতাব্দী পার করেছেন এবং এর জন্য অত্যাধুনিক সব বৈজ্ঞানিক মাধ্যম ব্যবহার করেছেন। এখন পৃথিবী ছাড়া উন্নত যে প্রাণের অস্তিত্ব রয়েছে এ বিষয়ে অনেক প্রমাণ রয়েছে। এর মাধ্যমে কোরআন হাজার হাজার বছর পূর্বে শতান করে।
আমি সূরা মুলকের আয়াত পড়েছি আপনাদের সামনে, যাতে বলা হয়েছে যে রাজত্ব আল্লাহ তাআলারই, তার সবকিছুর উপর নিয়ন্ত্রণ রয়েছে, তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কর্মে কে সর্বোত্তম। তিনি সর্বশক্তিমান এবং সবচেয়ে ক্ষমাশীল, যিনি সাত আকাশকে সামঞ্জস্যপূর্ণ সৃষ্টি করেছেন। কিন্তু তুমি এগুলোর মাঝে তুমি আল্লাহ সৃষ্টির মাঝে কোনো প্রকার অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি পুনরায় দৃষ্টিপাত করো, তুমি কি কোনো ত্রুটি বিচ্যুতি তাতে খুঁজে পাও, পুনরায় দৃষ্টিপাত করো, আবার দৃষ্টিপাত করো, তোমার দৃষ্টি ক্লান্ত এবং শ্রান্ত হয়ে ফিরে আসবে। মানুষকে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে 1400 বছর পূর্বে, আর মানুষ রহস্যাবৃত হচ্ছে। সবচেয়ে বড় মুসলমান বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম সত্যিকার অর্থে এই বিশ্বাসী সমস্ত পদার্থ বিজ্ঞানীর যে বিশ্বজগতের সর্বত্র এক সামঞ্জস্য বিরাজমান, আমরা যত চিন্তা করি ততই আমরা আশ্চর্য হই এবং আমরা বিস্মিত হই যে এই ত্রুটি শূন্য সৃষ্টি আসলে আল্লাহর অস্তিত্বের একটি প্রমাণ। আমাদের বিশ্বজগতের যে জটিলতা তা এক পরিকল্পিত নকশা অঙ্কনকারীর দিকে ইঙ্গিত করে। আজকের বিজ্ঞানীরা অসাধারণ কিছু তথ্য তুলে ধরেছেন এই বিষয়ের, এখানে আমি শুধু কয়েকটি তুলে ধরবো যা সহজ বোধগম্য।
আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা যে পৃথিবীতে বাস করি বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলেন এটির আকৃতি এবং ভারসাম্য একেবারে নিখুঁত। অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসকে মাধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলে একেবারে সঠিক অনুপাত ধরে রাখে। একটু এদিক সেদিক হলেই আমরা সকলে মারা যাব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যথাযথ ও নিখুঁত। যদি দূরত্ব বেশি হতো তাহলে আমরা সকলেই ঠান্ডা জমে যেতাম, যদি দূরত্ব কম হতো তাহলে আমরা সবাই পড়ে যেতাম। পৃথিবী সূর্য থেকে একেবারে সঠিক দূরত্বে অবস্থিত এবং এর পাশাপাশি 67,000 মাইল গতিতে প্রদক্ষিণ করছে। আমাদের দেহের মধ্যে কোষের অংশ প্রোটিন, আর যেভাবে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ফ্র্যাঙ্ক বলেন দৈবক্রমে কোন একটি প্রোটিন অণু গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কুইন্টেলিন বা একের পর 18 বার শূন্য বসালে যে সংখ্যা হয় তার এক ভাগ বা এক কোষের লক্ষ প্রোটিন অণু থেকে থাকে। সম্মানিত সভাপতি, আমি যেভাবে পূর্বে বলেছি যে আমি একজন গবেষক নয়, কিন্তু আমি এইটুকু জানি
এক বিলিয়নে একের পর বারোটা ট্রিলিয়নে বারোটা শূন্য হয়। তো এই যে সংখ্যার কথা বলেছে যে আমাদের কল্পনার বাইরে, একটা জিনিস চিন্তা করে একটা প্রোটিনের অণু দৈবক্রমে সৃষ্টি হতে পারে না, পরিকল্পিত ভাবে তা সৃষ্টি করা হয়েছে। ডিএনএ যা প্রত্যেক আমাদের দেহের প্রতিটি কোষের অংশ, এতে বিস্তারিত ইনস্ট্রাকশন এবং কোড রয়েছে, যাকে একটা ছোট কম্পিউটারের প্রোগ্রামের সাথে তুলনা করা যায়। এটি 3 বিলিয়ন অক্ষরের একটা প্রোগ্রাম। 1 বিলিয়ন হলো একের পর 9টা শূন্য হলে 1 বিলিয়ন হয়। তো কোষকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে বলা, এটি আসলে পূর্ণ কিছু একটা পূর্ণ নির্দেশনা দেয়। এমন কোন নির্দেশনা দৈবক্রমে সৃষ্টি হতে পারে না, এটি এমন কোন সত্তা করেছেন যার পরিকল্পনার অধীনে তিনি সেটি করেছেন। বিজ্ঞানীরা আমাদেরকে বলে মানুষের ব্রেন এবং চোখ সম্পর্কে তারা আশ্চর্য হয়। সৃষ্টি সম্পর্কে ব্রেন 1 সেকেন্ডে 1 মিলিয়ন মেসেজকে প্রসেস করে, 7-7 মিলিয়ন পানি বিজ্ঞানীদেরকে হতভম্ব করেছে। অনেক পানি স্বীকার করে যে পানির যে বৈশিষ্ট্য সেটি বলে যে আল্লাহ তালার অস্তিত্ব আছে, আল্লাহ রয়েছেন। এটি অক্সিজেন সুসার কম টেম্পারেচারে এবং এটির যে যখন ফ্রিজ হয় তখন তাপ বের করার যে বৈশিষ্ট্য, এর ফলে জীবন সংরক্ষণ সংরক্ষিত হয় সর্বত্র। সুধী মণ্ডলী এটি এমন যুক্তি যা আমাদের বিশ্বজগতের যে অসাধারণ ডিজাইন আছে তা থেকে উদ্ভূত। অনেক বিজ্ঞানী এমন আছে যাদের অনেকেই নোবেল পুরস্কার পেয়েছে, তারা স্বীকার করে যে এমন সৃষ্টি চান্স বা দৈবক্রমে সৃষ্টি হতে পারে না। তাদের একমাত্র ব্যাখ্যা হলো যে এটি এক অসাধারণ বুদ্ধিমান পরিকল্পনাকারীর পরিকল্পনা। ডক্টর আরবিন যিনি ন্যাশনাল সায়েন্সের প্রফেসর, তিনি স্বীকার করেন যে আমি মনে করি না যে দৈবক্রমে প্রথম ইলেকট্রন বা প্রথম প্রোটন বা প্রথম অ্যামিনো অ্যাসিড অণু সৃষ্টি হতে পারে না, আমি আল্লাহ বিশ্বাস করি। কেননা তার এই সত্তাই এই সব সৃষ্টির একমাত্র ব্যাখ্যা। আমি প্রায় সময় ব্যাখ্যা যা বিজ্ঞানে যা দেয় সেটি দেখে আশ্চর্য হয়ে যারা বলে যে সবকিছু দৈবক্রমে সৃষ্টি হয়ে গেছে। প্রফেসর ক্রনক্লিন যিনি বায়োলজির একজন শিক্ষক, তিনি বলেন যে জীবন হঠাৎ করে সৃষ্টি হওয়া এটিকে সেই ডিকশনারির সাথে তুলনা করা যায় যা কতগুলো শব্দের কোন ছাপাখানায় কোন পরিকল্পনা ছাড়াই ডিকশনারি পরিকল্পিত ডিকশনারি সৃষ্টি হয়ে যাওয়ার মতো বিষয়। স্যার আইজাক নিউটন
সূর্য, কমেট অথবা মহাকাশের যে সমস্ত তারা রয়েছে তাদের যে বিকাশ সেটি আলবার্ট আইনস্টাইন, যিনি একজন বিজ্ঞানী ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী, তিনি যখনই নতুন কোনো আইডিয়া পেতেন তার সহকর্মীরা বলতো যে তিনি বলতেন গড বা আল্লাহ সে সর্বশক্তিমান সে পৃথিবীকে সৃষ্টি করেছেন।
আমি যদি এই কথা না বলি তাহলে এটি আসলে একটা কথা মিস হয়ে যাবে যে অনেক বিজ্ঞানী এটি স্বীকার করে। স্টিভেন হকিং যাদেরকে আপনারা জানবেন, তিনি বিশ্বজগতের নকশা সম্পর্কে বলছেন যে অবশ্যই কোন পরিকল্পনা বা এমন এজেন্সি পিছনে আছে বিশ্ব সৃষ্টির। স্টিভেন হকিং এবং অন্য সমস্ত বিজ্ঞানী কি আমাদের সামনে ব্যাখ্যা করবে যে কোরআনের দিকে তাকিয়ে যে এক নিরক্ষর মানুষ যিনি পড়তে ও লিখতে ও জানতেন না, তিনি আমাদের সামনে সৃষ্টির প্রথম স্তর ও কিভাবে বর্ণনা করতে পারতেন। 21 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ এবং পৃথিবী এক আবদ্ধ বলের মতো ছিল এবং সেটিকে আমরা হঠাৎ করে খুলে দিয়েছি। এটি আজকের বিগ ব্যাং এর একটি ব্যাখ্যা যা আজকের সব বিজ্ঞানী স্বীকার করে। 1920 সনে এডেন হাবল এই ক্রমপ্রসারমান বিশ্বজগতের কথা ঘোষণা করেন, কিন্তু এর শত শত বছর পূর্বে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন কোরআন শরীফের একটি আয়াতের কথা, যিনি বললেন আল্লাহ তাআলা বলেছেন আমরা আকাশকে আমাদের নিজেদের ক্ষমতা বলে সৃষ্টি করেছি আর আমরা এটিকে ক্রমশ প্রসারিত করছি। এইগুলো সেই স্বর্গীয় নিদর্শন যা রাসূলুল্লাহ সামনে প্রকাশ করা হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গুরুত্ব সম্পর্কে লিখতে গিয়ে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরবের প্রকৃত পূজারীদের সামনে হাজার হাজার স্বর্গীয় যে নিদর্শন তুলে ধরেছেন। রাসূল ইসলাম হাকিকাতুল ওয়াহী থেকে কিছু পড়েছেন, প্রোগ্রাম ধরতে পারেনি উনি। এই সমস্ত নিদর্শন এবং ওয়াহি শত শত বছর পর যা পূর্ণতা লাভ করেছে যা আরবের যুক্তিকে কথা মানতে হবে যে এর একমাত্র ব্যাখ্যা হল যে এগুলো তার প্রতি এক মহান সত্তা ওয়াহি করেছেন, যেন এই এই সব কিছুর প্রকৃত সত্যিকার স্রষ্টা। এই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কার যদি কেউ ভাবে, এটি আসলে আমার একটা উদ্ধৃতির কথা মনে পড়ে ফ্রান্সিস বেকনের কথা, যিনি
বিজ্ঞানের স্বল্পজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয় কিন্তু বিজ্ঞান সম্পর্কে গভীর পড়াশোনা মানুষকে আস্তিক করিয়ে তোলে। বিজ্ঞানীরা বর্তমানে সৃষ্টিকর্তার বিভিন্ন রূপকে একে একে বাতিল করছে কিন্তু সৃষ্টিকর্তার বিশ্বাসকে বাতিল করছে না। শ্রোতৃবৃন্দ, সমস্ত বৈজ্ঞানিক প্রমাণাদি এবং যুক্তিতর্ক উপসংহারে এই হল যে একজন সৃষ্টিকর্তা থাকার প্রয়োজন রয়েছে এবং একজন সৃষ্টিকর্তা আছেন।
প্রমাণাদি যা বলে তা হলো যে এগুলো দৈবক্রমে সৃষ্টি হয়নি, বরং পরিকল্পনার অধীনে সৃষ্টি হয়েছে। অবশ্যই যে উপসংহারে পৌঁছতে হবে তা হলো এক স্রষ্টা অবশ্যই রয়েছে, আর পরবর্তী পদক্ষেপ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সত্যায়িত হতে পারে। এর জন্য পথের দিশা ইসলামে দেখা যায় তা হলো আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক বন্ধন রচনা করা। মানুষ মানব ইতিহাসের জটিলতম মুহূর্তে বসবাস করছে, এই পৃথিবীতে তার 40 লক্ষ বছর এবং তার জীবনের অসাধারণ যে স্পেকট্রাম, তার জাগতিক উন্নতি সে করেছে, যে আধ্যাত্মিক সফর সে করেছে, সমস্ত উপায়ে উপকরণ থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ ভয়াবহ দারিদ্র্যের মাঝে জীবনযাপন করছে আর লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত। আর যারা ধর্মের মাধ্যমে আলোকিত হওয়ার দাবি করে তাদের অনেকেই ভ্রান্ত পথের অনুসরণ করছে। মানুষ পুনরায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, আগুনের গর্জার কিনারায় দাঁড়িয়ে আছে, যে রজ্জু তাকে নিরাপত্তার দিকে টেনে নিতে পারে সেই রজ্জু পৃথিবীতে এখন বিরাজমান। মানুষের কাজ হলো এই পথকে এখন চেনা, এটি সেই পথ যা এক সত্তার বাণে তাকে পরিচালিত করে এবং আল্লাহর অস্তিত্বের দিকে পরিচালিত করে। সেই চিরস্থায়ী সত্তার অস্তিত্বের বিষয়টি ইসলামের কেন্দ্রীয় বিষয়, এটি আজকে খেলাফতের আকারে আমাদের সামনে রয়েছে। আর আমাদের দায়িত্ব সম্পর্কে যেই খেলাফত অবিরত স্মরণ করে, খেলাফ সেই খেলাফত হল আল্লাহর রজ্জু, আর সেই খেলাফতের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত, তাহলেই আমরা সবসময় পথের দিশা পেতে পারি। আমাদের প্রিয় ইমাম আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ আমাদেরকে নসিহত করেন যে আমাদের স্রষ্টার সাথে আমাদের এক সম্পর্ক স্থাপন করা উচিত, এমন স্রষ্টা যিনি পরিকল্পিতভাবে সবকিছু সৃষ্টি করেছেন, যিনি মানুষের চাহিদা পূরণ করেন, যিনি তিনি চান যে মানুষ যেন আল্লাহ সৃষ্টির সেবা করে এবং তার দিকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই বেদনার কথাই হযরত মসীহ মওউদ ইসলাম উল্লেখ করেছেন। সুধী চেয়ারম্যান হযরত মসীহ মওউদ ইসলামের শব্দ আমি পরে শোনাতে চাই, তিনি বলেন আমাদের জান্নাত
আমাদের খোদাই আমাদের বেশ আমাদের খুদাতেই আমাদের পরমানন্দ, কেননা আমি তাঁকে দর্শন করেছি এবং সকল প্রকার সৌন্দর্য তার মধ্যে দেখতে পেয়েছি। প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য। এই মণি ক্রয় করতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্য নিঃসৃত হয় তবু তা করা উচিত। হে খোদা লাভে বঞ্চিত ব্যক্তিগণ, এই প্রশ্রবণের দিকে ধাবিত হও, ইহা তোমাদেরকে প্লাবিত করবে, ইহা জীবন উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি
আমরা তাকে দেখেছি সকল সৌন্দর্য সেই সত্তাতে পেয়েছি।
Though one might have to lay down one's life to procure
grahan korar jokko praner binimoye holeo ei moni mukta kroy korar joggo ar er jonno pran beshojon diye jodi sambhob hoy he bonchito ra er prosobone theke dhabito hoye tomaderke poritripto korbe eti jiboner utsho kashkashte no theke neya hoyeche allah taala ajker prithibike amader shoshtake chenar topic den মানুষের চোখের উপর যে ধূম্র রয়েছে তা দূরীভূত যেন তারা আলোকবর্তিকাকে দেখতে পারে, যে আলোকবর্তিকা আমাদের কাছে অনেক প্রিয় যা তার খলিফার রূপে আমাদের সামনে রয়েছেন, যিনি দিবারাত্র চেষ্টা করছেন এই বেদনার সাথে চেষ্টা করছেন মানবতা যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে এবং তারা যেন নিরাপত্তা লাভ করতে পারে বা তাদের অস্তিত্ব যেন নিশ্চিত হয়।